সেই শ্রী মহান গ্রন্থের পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। গতদিন আমরা চবন ঋষির জন্ম শ্রবণ করলাম। এবারে সুতমুনি বলছেন যে সেই যে ভৃগুনন্দন চবন মহোদয়, তিনি আবার সুকন্যাকে বিবাহ করেন, তার গর্ভে এক পরম তেজস্বী প্রমতি নামক এক পুত্র উৎপন্ন হয়। আবার সে ঘৃতাচির গর্ভে প্রমতি রুরু নামক এক সন্তানের জন্ম হয়, যা রুরুর কথা আমরা গতদিন ইঙ্গিত পেয়েছিলাম, তাই রুরুর জন্ম হল। আর রুরুর ঔরসে প্রবোধবরার গর্ভে সুনকের জন্ম হয়। আর সেই মহাতেজা রুরুর সমস্ত বৃত্তান্ত আমি সবিস্তারে বর্ণন করে শ্রবণ করালাম। আর পুরাকালে অনেক আগে মহাভূত হিসৈতি সর্ববিদ্যা বিশারদ তপনিরত স্থূল কেশ নামে এক মহর্ষি ছিলেন, তার রুরুর জন্ম পর্যন্ত আমরা অবগত হলাম। এবার সেই স্থূল কেশ নামক যে ঋষি ছিলেন, তিনি আবার বৈরাগী ছিলেন, বনে অরণ্যে তার আশ্রম ছিল। তো অকস্মাৎ কি হলো, গন্ধর্বরাজ বিশ্বাবসু এবং মেনকার সংযোগে মেনকা গর্ভবতী হল। মেনকা কি করল, তার আশ্রমে গিয়ে, মানে পাশে একটি সুন্দর সরোবর ছিল আশ্রমেরই, সেখানে সে গর্ভকে ছেড়ে পালিয়ে গেল। নদী ছিল, নদীর পাশ থেকে মেনকা পালিয়ে গেল। কে পালন করবে লালন করবে সে তো উর্বশী, আবার তাই ছেড়ে চলে গেল। সেই গর্ভ থেকে এক অতি সুন্দরী এক কন্যার জন্ম হল। অসহায়িনী ছোট্ট শিশু, নবজাত শিশু, তার যখন জন্ম হয়েছে সে রোদন করছে, তা কারুণ্যবশে আর্দ্রচিত্ত হয়ে তৎক্ষণাৎ ঋষি তাকে, মানে মহর্ষি স্থূলকেশ তাকে গ্রহণ করল, নিয়ে আশ্রমে নিয়ে গেলেন। আশ্রমে নিয়ে গিয়ে তার তো আর কেউ নেই, তাকে চিন্তা করছেন ঋষি, আমি তার মাতা তার পিতা সবই, তাকে আমি সব দিক থেকে গুণে শিলে সব দিক থেকে মানে তৈরি করে তুলব, আর দেখতে খুব সুন্দরী। ঋষির ঔরসে জন্ম কিনা, বিশ্বাবসুর ঔরসে জন্ম কিনা, গন্ধর্বরা দেবতাদের থেকেও দেখতে সুন্দর সুন্দরী হয়। তাই সে প্রমদাগণের উত্তম মনে করে, স্ত্রীগণের থেকেও আরো অতি উৎকৃষ্ট মনে করে ঋষি তার নাম রাখলেন প্রমদবরা, মানে প্রমদাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠা, ইতি প্রমদবরা। ধীরে ধীরে আশ্রমেই প্রমদবরা ধীরে ধীরে বড় হল। একদা কি হলো, এই প্রমতি নন্দন রুরু সে একবার মৃগয়া করতে গেল। স্থূলকেশের মহর্ষি স্থূলকেশের আশ্রমে মেনকার পুত্রী এই প্রমদবরা অতি সুন্দরী, সাধারণ স্ত্রী তার কাছে কিছুই নয়, তাকে দেখে সে কামাতুরা হল। তার সমবয়স্কদেরকে দিয়ে তার পিতাকে বলালো এই কথা। তার পিতা প্রমতি, তিনি ঋষির কাছে গেলেন, নিবেদন করলেন যে আমার রাজকুমার, আমার পুত্র এই কন্যাকেই বিবাহ করতে চায়, আপনার যদি কৃপা হয়। বলছেন ঠিক আছে, একটি সময় দেখা হলো, বিবাহ একদম পাকাপাকি, গিয়ে অমুক নক্ষত্রে বিবাহ দেয়া হবে। সেই প্রমোদ বরা বনপ্রদেশে ভ্রমণ করতে করতে এক সাপের গায়ে তার পা লেগে গেল, আর সেই সর্প এই প্রমোদ বরাকে দংশন করল। দেখতে দেখতে সে ভূতলে পতিতা হল। এই খবর সকলে জানতে পেরে সকলে সেখানে সমাগত হলেন। রুরু সেখানে এসে বিলাপ করতে থাকলো, এবং বিলাপ করতে করতে সে বলছে, আহা, আজ আমার মনে হচ্ছে যে আজ আমি মানে সত্য সত্যই একা হয়ে গেছি। আমি যাকে প্রীতি করতাম, যাকে প্রেম করতাম, যাকে ভালোবাসতাম, সে আজ আমাকে ছেড়ে চলে গেল। সমস্ত ঋষিদের চরণে পড়ে বলছেন যে আপনারা কৃপা করে আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার এই প্রিয়তমা সে পুনর্জীবিতা হয়। সকলে বলছেন, তাই হয় বাবা, একবার যে মারা যায় সে দ্বিতীয়বার আর বেঁচে ওঠে না, এটা সংসারের নিয়ম, যাও তুমি ভুলে যাও। সে তখন রোদন করছে, ভীষণভাবে রোদন করছে। রোদন করতে করতে ইত্তবসরে সেখানে দেবদূত এসে উপস্থিত হয়েছে। দেবদূত তাকে বোঝালো, বলছেন, দেখো, যে একবার দেহ ত্যাগ করেছে তার তো আর বাঁচা কোনো প্রকারেই সম্ভব নয়, তা তুমি অযথা বিলাপ ত্যাগ করো। বলছেন, দেখুন, আপনি হচ্ছেন দেবতাদের দূত, আপনি সব কিছু জানেন, একটা উপায় করুন, তা না হলে আমিও তার শোকে মারা যাব। বলছেন, দেখো, দেবতারা একটা বহু পূর্বে এক নিয়ম করেছে যে কেউ যদি কাউকে যদি বাঁচাতে হয় তাহলে তার যদি অর্ধেক আয়ু তাকে দেওয়া যায় তাহলে একটা বিধিবিধান আছে, তা তার জন্য জমালয়ে যেতে হবে, জমের কাছে, তিনি যদি ইচ্ছা করেন তাহলে হতে পারে। এই খবর শুনে সঙ্গে সঙ্গে দেবদূতের চরণে পড়ে গেলেন যে আমি আমার সব কিছু, আমার অর্ধেক আয়ু দিতে আমি রাজি, কিন্তু আমার এই প্রিয়তমাকে আপনি বাঁচিয়ে দিন। বলছেন, ঠিক আছে, তুমি এই নরশরীরে জমালয়ে যেতে পারবে না, আমি যাচ্ছি। তা দেবদূত সেখানে গেলেন জমালয়ে, গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন। তা ধর্মরাজ বলছেন, ঠিক আছে, যখন তোমারও ইচ্ছা আছে তাহলে সে বেঁচে উঠ। বলার সঙ্গে সঙ্গে প্রমোদ বরা জীবিত হয়ে গেল। তাদের দুজনের আনন্দের আর সীমা নেই। এই যে প্রেম, এই যে ভালোবাসা, এ আরেকটা বিষয়বস্তু, সঙ্গে সঙ্গে তাদের আনন্দের আর শেষ নেই। এই প্রমোদ বরার পিতা মানে ঋষি, তিনিও খুশি হলেন। অপরদিকে রুরুর পিতা প্রমতি, তিনিও অত্যাধিক খুশি হলেন, কারণ পুত্রের আনন্দ হয়েছে। তারপরে যথাসময়ে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করা হলো সেই অশ্বিনী নক্ষত্রে। এবারে হলো কি, এই যে রুরু, সে সর্প দেখলেই সে পিটিয়ে মেরে ফেলে, সঙ্গে সঙ্গে অস্ত্র দিয়ে পিটিয়ে একবারে নিঃশেষ করে দেয়। সর্প দেখলেই হত্যা করতে হবে, সে প্রতিশ্রুতি নিয়ে নিল যে আমার প্রিয়তমাকে অযথা কারণে দংশন করেছে, অত আমি সর্প দেখলেই মেরে ফেলব। যত সর্প দেখে সঙ্গে সঙ্গে অস্ত্র উত্তোলন করে তাকে মেরে দেয়। একদা এই রুরু এক অরণ্য মধ্যে প্রবিষ্ট হয়েছে, একেবারে ভীষণ নিবিড় স্থান, মানে চতুর্দিকে গাছপালা একেবারে পরিপূর্ণিত সেই বন। তার মধ্যে প্রবিষ্ট হয়ে দেখছে যে ডুম্ভপ নামক এক সর্প, সে বিশাল কায়, বিশাল মোটা, সে শুয়ে আছে। তা এখানে ডুন্ডুপ বলতে কি? ডুন্ডুপ বলতে বিষবিহীন যে সমস্ত সর্প তাদেরকে ডুন্ডুপ বলা হয়, আর ডুন্ডুপেরা বিশাল কায় বিশিষ্ট হয়। যেমন অজগর, ময়াল, এরাও কিন্তু এই টুন্ডুপের মধ্যে পড়ে, কারণ তারা বিষহীন। তা সেই সর্পকে দেখে সে অস্ত্র উত্তোলন করে মারতে যাচ্ছে। তাই এই ডুন্ডুবু সর্প ঠিক সে সময় বলছে যে, হে ব্রাহ্মণ দেবতা, তুমি অযথা কারণে আমাকে কেন হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছ? আমাকে অযথা কারণে কেন হত্যা করার জন্য উদ্যত হয়েছে? আমি তো তোমার ক্ষতি করিনি, আর আমরা ডুন্ডুব, আমরা তো বীজবিহীন। যারা কাউকে দংশন করলে মারা যায় ও তো আলাদা প্রজাতি, আর আমরা না আরেক প্রজাতি, আমরা কাউকে ক্ষতি করি না। অনেক বিনয় যখন প্রকাশ করল, সে সময় রুরু তার প্রতি দয়া পরবশ হয়ে বলছেন, সত্যিই তুমি সর্প হলেও তোমার মধ্যে মানে মনুষ্যের যে ধর্ম সেটা নিহিত আছে, আমি আপনাকে আর মারব না, কিন্তু আমাকে আপনি বলুন তো, আমার মনে হয় আপনার কোনো সংস্কার আছে, কে আপনি? মানুষের মতো কথা বলছি কি না? আপনি কে? কেনই বা এই সর্পজনী প্রাপ্ত হয়েছেন? বলছেন, দেখো, তার ঘটনা বলছেন। ডুন্ডুবু বলছেন যে, আমার এক মিত্র ছিল, ছোট্ট বাল্যকালের মিত্র, সখা, তার নাম হচ্ছে খগম ঋষি। তা আমরা দুজনে একই সঙ্গে বড় হই, কিন্তু আমার একটু বালকের মতো স্বভাব ছিল। তাই খগম সে পথ দিয়ে যখন আসছে, আমি কি করলাম, একটি তৃণ দ্বারা সর্প নির্মাণ করলাম ঘাস দিয়ে। তা সে যখন আসছে, তার লেজ পুচ্ছদেশ ধরে আমি বলছি যে, সাপ সাপ, আর বলার সঙ্গে সঙ্গে আমার মিত্র খগম সে ভূমিতে পতিত হয়ে গেল, মানে মূর্ছা প্রাপ্ত হলো, অচৈতন্য হয়ে গেল। এবারে একটু পরে তার যখন জ্ঞান ফিরেছে, সে তো ঋষি, মানে কথায় কথায় রাগ, সে উঠেই চোখগুলো লাল করে বলছে, আচ্ছা দুষ্ট, তুমি যেমন ওই তৃণ দ্বারা নির্মিত বীর্যহীন সর্পের ভয় দেখিয়ে আমাকে অচেতন করেছো, তুমিও বীর্যহীন ওই ডুন্ডুব হয়ে যাও। আমি অনেক মিনতি করলাম, মিনতি করার পরে তিনি বললেন, ঠিক আছে, যদি কখনো তোমার সম্মুখে রুরু নামক প্রমতির পুত্র যদি সে তোমার সম্মুখে আসে, তিনি মহান ধার্মিক, ধর্মাত্মা, তেজস্বী, সে যদি তোমার সামনে আসে তাহলে তুমি উদ্ধার হয়ে যাবে। অতএব হে প্রমতি নন্দন রুরু, তুমি এই সর্পগণকে হত্যা করা এই কার্য থেকে বিরতি নাও, এতে তোমার মঙ্গলই হবে। বলার সঙ্গে সঙ্গে সে অতি সুন্দর শরীর প্রাপ্ত হয়ে সেখান থেকে অদর্শন হয়ে গেল। তারপরের থেকে তিনি আর কখনো সর্পকে বিনষ্ট করতেন না। সে অদর্শন হয়ে গেল, কিন্তু ওই সমগ্র বনটা ভ্রমণ করেছে তাকে খুঁজে পাওয়ার জন্য, খুঁজে তো পেলই না, ক্লান্ত হয়ে সে একেবারে মানে অচৈতন্য মতো হয়ে খানিকক্ষণ বসে থাক। সারাদিন ঘুরেছে, বনে বনে খাওয়া নেই, কিছু জলপান আদিও হয়নি। তারপরে গিয়ে তিনি তার পিতাকে সমস্ত কথা বললেন, বলছেন, ঠিকই বলেছেন, তোমার উচিত নয় সর্পগণকে মারা। বলছেন দেখো এই সর্পগণকে পূর্বকালে রাজা জনমেজয় এক সর্পসত্র নামক যজ্ঞ করেছিল, তাতে সমস্ত সর্পেদের বিনষ্ট করে দিচ্ছিল, কিন্তু আস্তিক মুনি এসে তাদের নিবারণ করে। তা সেই আস্তি উপাখ্যান প্রমতি তার পুত্র রুরুকে শ্রবণ করাল। এবারে প্রশ্ন করছেন সৌনাকজি যে হে সুতদেব, আপনিও আমাদের সেই আস্তিক উপাখ্যান শ্রবণ করান। দেখুন শ্রোতাও কেমন, উনি তো কেটে চলে যাচ্ছিলেন যাতে আর না বলতে হয়, বলছেন না আস্তিক উপাখ্যান আমরাও শ্রবণ করতে চাই। আর সেই জনমেজয়ের সেই যে সর্পযজ্ঞ করা আরম্ভ করলেন তারও বা কি কারণ, তাও আমরা শুনতে চাই। সৌনকজি যখন প্রশ্ন করলেন যে তার আদ্যপান্ত বৃত্তান্ত আমি জানতে চাই, বলছেন দেখো হে ঋষিবৃন্দ, আমার পিতা নৈমিষারণ্য বিপ্রগণকে মানে আপনাদের সেই কথা শ্রবণ করিয়েছিল, তিনি যেমন শ্রবণ করিয়েছিলেন আমি ঠিক তদনুরূপই তোমাদের শ্রবণ করাতে চলেছি। বলছেন এই বিষয়ে যারা শ্রবণ করে সর্বপাপ বিনাশক, এবং এই উপাখ্যান অতি প্রাচীন এবং অতি সুন্দর, তা আমি তোমাদের শ্রবণ করাতে চলেছি। একবার তাদেরই বংশে মানে এই আস্তিকের বংশে জরৎকারু নামক এক পুত্রের জন্ম, তো এই জরৎকারু তিনি মুনিদের ধর্ম অবলম্বন করলেন, এবং তিনি কেমন বলছেন যে সাক্ষাৎ প্রজাপতি সদৃশ ব্রহ্মচারী, আর ঊর্ধ্বরেতা পরম ধার্মিক, সর্বদা ব্রত অনুষ্ঠান উগ্র তপস্যা আহার সংযম বায়ুভক্ষণ করে তিনি এই পৃথিবী বিচরণ করতেন। একবার পৃথিবী পর্যটন করতে করতে তিনি দেখছেন কিছু পুরুষ তারা মানে গর্ত করেছে মাটির দিকে সোজা করে, কিছু পুরুষ সেই গর্তের মধ্যে সমস্ত শরীরটা ঢুকিয়ে দিয়ে পাগুলো উপরের দিকে বের করে আছে এরকম, তো ভারী কষ্ট, গর্তের মধ্যে সব গলা শরীর সব ঢুকিয়ে পাটা বের করে রাখে তো ভীষণ কষ্ট, গাছে বেঁধে রাখলে তাও খানিকটা কষ্ট কম, এ তো আরো বিশেষ কষ্ট, হাওয়া বাতাস কিছু নেই। সেই জরৎকারু তাদের সেই কষ্ট দেখে তাদেরকে বলছেন যে হে মহাত্মাগণ, আপনারা কে, কেন এইভাবে ঊর্ধ্বপাদ ও অধমস্ত হয়ে মহাগর্তে লম্বমান হয়ে আছে, আপনাদের দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে, বলুন আপনারা এমন কেন করছেন। বলছেন যে হে মহাত্মন, আমরা সব যাযাবর ঋষি, আপনারা এমন করে কেন আছেন মহোদয়? বলছেন যে আজ আমরা হতভাগ্য হয়েছি, আমাদের বংশে কোনো সন্তানের জন্ম হয়নি, একজন মাত্র পুত্র জন্ম হয়েছিল, সে হচ্ছে জরৎকারু নামে, মানে সে নিজেই আছে ওখানে, কিন্তু সে এমন দুর্বৃত্ত, সব কিছু ছেড়ে কঠোর তপস্যা করে ব্রহ্মচারী হয়ে সে কেবলমাত্র ভগবানেরই সন্ধান করে চলেছে, আর আমাদের কোনো সদ্গতি হচ্ছে না, আমরা তার পিতৃপুরুষগণ আমরা যতক্ষণ পর্যন্ত মানে পুত্র দ্বারা হব্য কব্যাদি তর্পণাদি প্রাপ্ত না হচ্ছি আমাদের আর উদ্ধার নেই, কিন্তু সেই কুলাঙ্গার জরৎকারু আমাদের ছেড়ে সে হরিভজনে ব্যবহৃত হয়েছে। তাই হে মহাত্মন, আপনি তো দেখছি পরম দয়ালু, তা আপনি কে? তো বলছেন আপনারা যাকে গালিগালচ করছেন, আমি আপনাদেরই পুত্র জরৎকার। ও একেবারে চমকে গিয়েছে সব পিতৃগণ। বলছেন ঠিক আছে, এখন আপনারা আদেশ করুন আমি কি করব। বলছেন দেখো, তুমি কুল রক্ষার জন্য এবং পুত্র উৎপাদনের জন্য উদ্বাহ মানে বিবাহ কর। বলছেন ঠিক আছে, আমি দ্বার পরিগ্রহ করতে পারি, মানে কেবল সম্ভোগের জন্য নয়, পুত্র উৎপাদনের জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যাকে বিবাহ করব সে স্বনামনি হবে, মানে আমার নাম হচ্ছে জরৎকারু, আমার স্ত্রীর নামও জরৎকারু হওয়া দরকার, তা না হলে আমি বিবাহ করব না। আর আমাকে কে বিবাহ দেবে, আমি দরিদ্র সাধু সন্ন্যাসী মানুষ, কে আমাকে পুত্রী দেবে, কন্যা দেবে, কেউ যদি আমাকে সেদে যেতে কন্যা দেয় তাহলে বিবাহ করব, আমার নাম জরৎকারু, আমার স্ত্রীর নামও জরৎকারু হওয়া দরকার। বললেন ঠিক আছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করলো, কেউ আর কন্যা দিতে প্রস্তুত নেই। আরে ভালো বাড়ি ঘর দোর না থাকলে কেউ কি আর বিবাহ দেয়, কে একজন সাধু সন্ন্যাসীর গলায় একটা কন্যা দেবে। এবারে সে একবার বনের মধ্যে প্রবিষ্ট হয়ে উচ্চৈশ্বরে তিনবার কন্যা ভিক্ষা করছে পিতৃগণের মঙ্গলার্থ। সেখানে কি হলো, অকস্মাত নাগরাজ বাসুকি তার ভগিনীকে নিয়ে উপস্থিত হলো। নাগরাজ বাসুকি এসে তার ভগিনীকে যখন দিতে যাচ্ছে, তখন বলছে যে ঠিক আছে আমি গ্রহণ করতে পারি, কিন্তু আপনি সত্য করে বলুন আপনার এই ভগিনীর নাম কি। তা বলছেন না, এ আপনার স্বনাম, জরৎকারু তারও নাম। বলছেন ঠিক আছে, আপনি স্বেচ্ছায় দিচ্ছেন। বলছেন না, আমি একেবারে আমার এই অনুজাকে আমি স্বেচ্ছায় আপনাকে সমর্পণ করলাম। বিধি অনুযায়ী সেই ভগিনীকে বিবাহ করলেন জরৎকারু। তা একবার হে শৌনকাদি ঋষিবৃন্দ, পূর্বকালে সর্পগণ স্থীয় জননীর নিকট এইরূপ শাপাগ্রস্ত হয়েছিল। বলছেন কিরূপ, আবার প্রশ্ন করলেন, সেটা আবার কিরূপ তা আমরা শুনতে চাই, তারা কেমনভাবেই বা এমন হলো। বলছেন দেখো, এই যে জরৎকারু তার পাণিগ্রহণ করলো মানে বিবাহ করলো, তাদের যে সন্তান হয় সে হচ্ছে মহাত্মা আস্তিকমুনি। সেই আস্তিকমুনি তিনি পাণ্ডুকুলোৎপন্ন রাজা জনমেজয়ের যে সর্পেষ্ঠি যজ্ঞ, সর্প নিধান যজ্ঞ, তা তিনি গিয়ে প্রতিরোধ করেন। এই পৃথিবীতে আর কেউ সর্পজাতিকে বাঁচাতে পারত না, কেবল আস্তিক মুনির দ্বারা তা সম্ভব হয়েছিল। বলছেন আচ্ছা, এই ঘটনা, তিনি সেই যে সর্পেষ্ঠি যজ্ঞ করলেন কেন, আবার একটা প্রশ্ন করলেন। বলছেন যে ঠিক আছে, আমি তাও ক্রমান্বয়ে শ্রবণ করাতে যাচ্ছি। তারপরে এই আস্তিককে জন্ম হলে তার দ্বারাই, তিনি তো মহাতপা তেজস্বী সন্ন্যাসী ছিলেন, মহাত্মা ছিলেন, তার পিতৃপুরুষগণ উদ্ধার হল। এই আস্তিকমুনির বিশাল প্রভাব। এই আস্তিকমুনির চরিত্র যারা শ্রবণ করেন তাদের কখনো সর্পাদি থেকে ভয় থাকে না। আর আপনি যে বললেন আস্তিক বৃত্তান্ত আমরা আপনার থেকে শুনলাম, কিন্তু আপনার পিতার থেকেও এই রূপই শ্রবণ করেছি। সৌনকজি বলছেন যে যদি আপনার কৃপা হয় তাহলে আমরা আরেকবার এই বৃত্তান্ত শুনতে চাই। দেখুন, আমরা একবারই শুনতে চাই না, বসতে চাই না, দুবার শোনা হয়ে গেছে, বলছে না এই বিষয়ে আমরা আদ্যপান্ত মানে একেবারে ইতবৃত্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার শ্রবণ করতে চাই। বলছেন ঠিক আছে, বলছেন একবার সত্য যুগে, এই যে সমুদ্র মন্থন আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই, এই সমুদ্র মন্থন যে একবার হয়েছে তা না, অনেক অনেক কল্পেই হয়ে থাকে। তা একবার সত্য যুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামক দুই কন্যা ছিল, পরমা সুন্দরী, তেজস্বিনী, তপস্বী। প্রজাপতি দক্ষ এই কন্যাদ্বয়কে কশ্যপ ঋষিকে সমর্পণ করলেন, কশ্যপ ঋষি তাদের পাণিগ্রহণ করলেন। পাণিগ্রহণান্তে এই কন্যাদ্বয় এমনভাবে ঋষি কশ্যপের সেবা করল, সেবা করে তাদেরকে বর দিতে চাইল সন্তুষ্ট হয়ে। কি বর? তা কদ্রু সে বলল, আমাকে যদি আপনি দেবেন তাহলে আমাকে 100 সর্পরূপী পুত্র প্রদান করুন, 1000। তারা মহাপ্রতাপী তেজস্বী হবে, বলছেন তথাস্তু। আর বিনতা সে বলছে যে আমাকে আপনি 2 সন্তান প্রদান করুন, কেবল 2। বিনতা বলছে তারা যেন সেই সর্পেদের থেকে কোনো অংশেই মানে শক্তিশালীতে ন্যূন না হয়, বললেন তথাস্তু। এবারে কদ্রু তিনি 1000 ডিম্ব প্রসব করল, যেমন সন্তান প্রসব করে সেই জায়গায় 1000 ডিম্ব মানে 1000টি ডিম পারলেন, সাধারণ শব্দ। আর বিনতা সে 2 ডিম প্রসব করল। কদ্রুর 1000 ডিম্ব প্রায় 150 বছরের মধ্যে তার থেকে সব বড় বড় সর্প হলো, বিষাদর সর্প, মানে তাদের শ্বাস প্রশ্বাসই এমন দূষিত যে সাধারণ জীবজন্তু মারা যাবে, এত বিষাদর শক্তি সম্পন্ন। তাহলে কদ্রুর 1000 সন্তান উৎপন্ন হয়ে গেল, আর বিনতার 2 ডিম, তা সে আর কিছু হয় না। তা সেই 2 ডিম বহুকাল হয়ে গেলে সে চিন্তা করছে মানে হিংসাপরায়ণ হয়ে, স্ত্রী জাতি তো হিংসা হয়েছে, যে আমারই ভগিনী তার 1000 সন্তান হয়ে গেল সর্প, আর আমার 2 ডিমই এখনো ফোটে না, অন্ড প্রস্ফুটিত হলো না। তা 1টি ডিম্বকে সে মানে বিদীর্ণ করলো, ভেঙে দিল। তা তার মধ্যে থেকে যে সন্তান উৎপন্ন হলো সে তো অর্ধ অঙ্গ সম্পূর্ণ ছিল আর অর্ধ নরম মানে সম্পূর্ণ হয়নি। সে তখন তার মাতাকে অভিসম্পাদ দিচ্ছে যে তুমি তোমার ভগিনীর উপর মানে আমার মাসিমায়ের উপরে হিংসা পরবশ হয়ে আমাকে অসময়ে তুমি খণ্ডন করলে, আমার শরীর এখন সম্পূর্ণ হয়নি, তা আমি তোমাকে অভিসম্পদ দিচ্ছি যে তুমি সেই কদ্রু মানে মাসিমায়ের প্রতি যে তুমি বিরোধ করেছ, তা তুমি 500 তাদের দাসী হয়ে থাকবে। মাকে অভিসম্পদ দিল, দিয়ে সঙ্গে সঙ্গে তিনি উড়ে গিয়ে সূর্যদেবের রথের সারথি হলেন, ইনি হচ্ছেন অরুণ। আর বললেন তার মাতা অনেক বিনয় প্রদর্শন করালে, সে সময় তিনি বলেছিলেন এই অরুণ যে হে মাতো, যদি তুমি সেই 500 দাসী হয়ে যে থাকবে তার থেকে তুমি বাঁচতে পারো, একটা উপায় আছে, উপায়টা বলি। আরেকটি ডিম্ব যে আছে সে 500 পরে আপনা আপনি প্রস্ফুটিত হবে, তুমি তাকে বিনষ্ট করবে না, তাকে আর ফাটাতে যাবে না, সে মহাতেজস্বী শক্তিশালী হবে, সেই তোমাকে দাসী হতে মানে দাসীর থেকে তোমাকে উদ্ধার করে নিতে পারবে। 500 বছর পরে বিনতা তাই করল। এবারে 500 বছর পরে যথাসময়ে সেখান থেকে এক বিশাল পক্ষীর জন্ম হল, যাকে আমরা বিষ্ণু বা নারায়ণের বাহন বলি, সেই গরু। গরুর জন্ম হয়ে তার খিদে লেগেছে, কি খাবে? সে তো সাপই খাবে, সাপই তার প্রধান খাদ্য। সে তখন আকাশে ওড়া আরম্ভ করল। আর অপরদিকে কি হলো? সমুদ্র মন্থন কার্য প্রারম্ভ হয়েছে। সমুদ্র মন্থন কার্য যখন প্রারম্ভ হয়েছে, সেখানে দেব, দানব, ঋষিবৃন্দ রয়েছে। তা এই যে সমুদ্র মন্থন হচ্ছে সত্যযুগে, সে সময় সত্যযুগ, এই সমুদ্র মন্থনের প্রধান রূপে ছিলেন অনন্তদেব, অনন্তনাগ। তিনি হচ্ছেন সেখানকার হর্তাকর্তা, বিধাতা। তিনি সেখানে রয়েছে। আর সেই সুবর্ণময় শৃঙ্গ, অতি সুন্দর যে পর্বত, সুমেরু পর্বত, তার যোজন বলা হয়েছে 12 যোজন উচ্চ আর 12 যোজন নিম্ন দেশে। তার মধ্যে বিভিন্ন প্রকার বিহঙ্গম মানে পক্ষীকুল, ঔষধীয় বৃক্ষ সকল রয়েছে। অনন্তদেবের আজ্ঞায় সেই সুমেরু পর্বতকে নিয়ে ফেললেন সমুদ্রে। সমুদ্র তখন বলছে কি হবে, সমুদ্র দেবতা উঠে এসেছে, সমস্ত দেব দানবগণ বলছেন কেন আপনার মধ্যে এই সুমেরু পর্বতকে রেখে আমরা মন্থন করব। তা বলছেন, ওহো, তাহলে আমি কি একেবারে মানে নিঃশুল্ক নাকি? আমি কিছু পাবো না? আমাকে অমৃতের ভাগ দিতে হবে। বলছেন, ঠিক আছে, তোমাকেও অমৃতের ভাগ দেব। এবারে কূর্ম ভগবান সেই সুমেরু পর্বতকে তিনি ধীরে ধীরে উঁচু করে রাখলেন, নাহলে তো তলিয়ে যাবে, ডুবে যাবে। আর বাসুকী নাগ মামন্ত্র, বাসুকী নাগকে নিমন্ত্রণ করল, বলল যে ভাই, তোমাকে এই মন্থের রজ্জু হতে হবে। বলছেন, আমাকে ভাগ দিতে হবে। বলছেন, ঠিক আছে, তোমাকেও অমৃতের ভাগ দেব। এবারে আরম্ভ হলো সমুদ্র মন্থন। সেখান থেকে বহু বহু কিছু উৎপন্ন হলো, হীরা, মণি, মাণিক্য, ঔষধি সকল উৎপন্ন হতে থাকল। আর এবারে যখন মন্থন যখন আরম্ভ হলো, সে সময় তো তাদের আনন্দের আর সীমা নেই। দেবগণ আছেন পেছনে, আর মুখের দিকে আছেন অসুরগণ। এইভাবে মন্থন রজ্জু মানে সেই বাসুকী নাককে ধারণ করে তারা সমুদ্র মন্থন কার্য একদম উল্লাসের সঙ্গে চলছে। এবারে দেখতে দেখতে বাসুকীর মুখ দেশতে ভয়ঙ্কর দুঃসহ বিষ ওঠা আরম্ভ করল। আর সে সঙ্গে সে যে মন্থন হচ্ছে, সেখানে তো প্রবল বেগে বায়ু সৃষ্টি হচ্ছে, বাতাস। তা সেই বায়ু যোগে সেই বিষ, মুখ থেকে যে বিষ বেরোচ্ছে, সেই বিষ একেবারে আকাশে বাতাসে চতুর্দিকে মানে হয়ে গেছে। তাতে সমস্ত লোকজন একেবারে জ্বলছে, আর সকলের সমস্ত শরীর, চোখ, মুখ সব জ্বালা করছে। আর অগ্নি স্ফুলিঙ্গের মতন সেই বাসুকী নাকের মানে সমস্ত শ্বাস প্রশ্বাসের গতি। আর চতুর্দিকে সেই যে আকাশে উঠে গেছে, সেই বিষ আবার বর্ষণ হচ্ছে নিচে, সে ভয়ঙ্কর পরিস্থিতি। দেব, দানব সকলেই একেবারে বিরক্ত বোধ মনে করছে, বিভিন্ন প্রকারভাবে তারা কোনো প্রকারেই সেখানে শান্তি পাচ্ছে না। সমস্ত দেবতাগণ তারা একত্রিত হয়ে চিন্তা করছে কি করা যায়। আর যখন মন্থন করা আরম্ভ হয়েছে, সে বিভিন্ন প্রকার অসুবিধা। মন্থন যখন করা হচ্ছে সে সময় আকাশে চতুর্দিকে বিষে পরিব্যাপ্ত হয়েছে, আকাশস্থিত যে সমস্ত জীব রয়েছে তারাও সকলে তৎক্ষণাৎ মারা যাচ্ছে। আর সেই যে মন্থন দণ্ড সুমেরু পর্বত এমনভাবে সমুদ্রের মধ্যে ঘূর্ণন হচ্ছে, মানে ঘুরছে, তার থেকে প্রবল বেগে বাতাস সৃষ্টি হচ্ছে। আর বাতাস সৃষ্টি হলে কি হচ্ছে, সেই যে সুমেরু পর্বতের মধ্যে বিভিন্ন প্রকারের যে ঔষধি বৃক্ষ সকল ছিল তার পুষ্পাদি পত্রাদি সেখানে পড়ছে। তার থেকে এক অলৌকিক সুগন্ধি উত্থিত হচ্ছে। আর তার থেকে যে সমস্ত রস, সুমেরু পর্বত থেকে যে সমস্ত রস ওই সমুদ্রের মধ্যে পড়ছে, সে তো ঔষধি সকল, সেগুলো পড়ে এই যে ক্ষীর সাগর বলা হয়েছে এ কিন্তু ছিল লবণ সাগর। সেই ঔষধি সকল পড়ে তার থেকে কি হয়েছে, ওই যে সমুদ্র, সমুদ্রের জলই হয়ে গেছে ক্ষীর। ক্ষীর শব্দের অর্থ দুধ নেওয়া হয়েছে এখানে। আবার সেই দুধ থেকে এমনভাবে মন্থন হচ্ছে তার থেকে আবার ঘৃত উঠছে। সে এক ভারী লীলা, অতি চমৎকার লীলা। আর সেই যে মন্থন দণ্ড যে সুমেরু পর্বত এমনভাবে ঘুরছে, সমুদ্র তলস্থিত যে সমস্ত নক্র তিমি তিমিঙ্গিল আদি জন্তু জানোয়ারগণ তারা সব মারা যাচ্ছে। প্রচুর জীব জন্তু সব একবারে মারা যাচ্ছে সমুদ্রের মধ্যে। সমুদ্র মধ্যে জল মধ্যে এত জীব জন্তু জানোয়ার আছে যা এই স্থল দেশে নেই, প্রায় সব মারা যাচ্ছে। এইভাবে তাদের সেই সমুদ্র মন্থন কার্য চালু হলো, কিন্তু তখনও পর্যন্ত অত অত পরিশ্রম করার পরেও অমৃত আর কিছু উঠে আসছে না। সকলে চিন্তাযুক্ত, সমস্ত ঋষিবৃন্দকে বারংবার জিজ্ঞাসা করছেন দেবতাগণ যে এখনো তো অমৃতের বা সুন্দর সুন্দর জিনিসের কিছু সন্ধান পাওয়া গেল না। বলছেন আমাদের তো এ বিষয়ে কোনো মানে ধারণা নেই, কি করে কি বলি। আরে ঋষিরা হচ্ছেন তাদের তৈরি জিনিস দিতে হবে, ব্যাস পেটে আশীর্বাদ দিয়ে চলে যাবে। এখন সমুদ্র মন্থনের সব ঘটনা কি করে বলবেন, বলতে পারলেন না। সমস্ত দেবতাগণ প্রজাপতি ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজির কাছে গিয়ে বলছেন যে অনন্তদেব আমাদের সঙ্গে আছেন, কিন্তু কই, সব কিছুই ঠিক আছে, তিনি নারায়ণীর অংশ, অবতার নারায়ণী, কিন্তু ওনার দ্বারা কিছু হচ্ছে না। আমরা মনে করি সাক্ষাৎ নারায়ণ না আসলে এই সমুদ্র মন্থন কার্য করা সম্ভবপর হবে না। অতএব হে ব্রহ্মণ্যদেব, আপনি কৃপা করে নারায়ণকে স্তব স্তুতি করে আমাদের সমুদ্র মন্থন কার্যে সাহায্য আমরা চাই। সমস্ত দেবতাগণ সহ ব্রহ্মাজি ভগবান নারায়ণের স্তব স্তুতি করলেন। ভগবান নারায়ণ এসে প্রাদুর্ভূত হলেন, বল নারায়ণ ভগবান কি জয়। নারায়ণ ভগবান যখন আসলেন, ব্রহ্মাজি হাত জোড় করে বললেন যে আমার এই পুত্রগণ, তারা আপনাকে ছাড়া সমুদ্র কার্য, সমুদ্র মন্থন কার্য সুসম্পন্ন করতে তারা পারছে না। আপনি যদি কৃপা করে সাহায্য করেন। বলছেন ঠিক আছে, যখন তোমাদের ইচ্ছা হয়েছে তাহলে আমি অতি অবশ্যই সেখানে গমন করব। দেখুন দেবতাগণ অন্যায় করুক আর ন্যায় করুক, তারা কিন্তু স্তব স্তুতি করে সকলকে সন্তুষ্ট করে ফেলেন। ভগবান নারায়ণ পর্যন্ত, ভগবান বিষ্ণু পর্যন্ত তাকেও তারা স্তব স্তুতি দ্বারাই সন্তুষ্ট করে ফেলেন। দেখুন ভগবানকে খুব ভালো ভালো খাওয়ালেই যে ভগবান সন্তুষ্ট তা না, ভগবানকে স্তব স্তুতির দ্বারাই বেশি সন্তুষ্ট করা যায়, ভাবের দ্বারা, ভাবগ্রাহী জনার্দনম। তা ভগবান সন্তুষ্ট হলেন। আর ভগবান যাদের প্রতি সন্তুষ্ট হন তাদের হারিয়ে যাওয়া সম্পদও ফিরে পেয়ে যায় তারা। শ্রীমৎ ভাগবতে বিভিন্ন স্থানে তার অনেক অনেক জায়গাতে উল্লেখ করা হয়েছে, তার ঘটনাও দেওয়া রয়েছে। দেবতাগণ তারা সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন, কোনো প্রকারেই তাদের সেই স্বর্গরাজ্য ফিরে পাওয়ার কথা নয়, কিন্তু ভগবান যাদের সঙ্গে থাকেন তাদের সমস্ত কিছুই আবার ভগবানই ফিরিয়ে দেন। দেখুন আমাদের এই পঞ্চপাণ্ডবগণ তাদের কি সামর্থ্য ছিল, সামর্থ্য ছিল কিন্তু দুর্যোধন আদির যেমন পরাক্রম ছিল, তাদের যেমন দলবদ্ধতা ছিল, পাণ্ডবগণের তদনুরূপ ছিল না। কিন্তু একমাত্র ভগবান কৃষ্ণচন্দ্র তাদের সঙ্গে থাকার দরুন তাদের সমস্ত কিছুই হারিয়ে যাওয়া সম্পদকে প্রাপ্ত হয়েছিলেন। ভগবান যাদের সহায় হন তাদের সাময়িকের জন্য কিছু অসুবিধা দেখা যায়, এটা ভগবানের পরীক্ষা। কিন্তু যারা ঈশ্বরের প্রতি আস্থা রাখেন তাদের কখনো বিফল মনোরথ হতে হয় না, তার অনেক প্রমাণ। এবারে ভগবান শ্রীবিষ্ণু তিনি সাক্ষাতে সেই সমুদ্র মন্থন স্থানে আসলেন। এসে কি করলেন, তিনি যে সমুদ্র মন্থন করেছিলেন তা নয়, তার শক্তি দিয়ে দিলেন। দেব দেবতাগণ দৈত্য মানে দানবগণ তারা শক্তি প্রাপ্ত হলেন ভগবানের। এবারে তাদের শক্তি অত্যাধিক পরিমাণে বর্ধিত হল। এবারে তারা সেই হৈ হৈ রবে তারা সমুদ্র মন্থন কার্য পুনরায় আরম্ভ করল। দৈত্যগণ হর হর মহাদেব করছেন, তারা মহাদেবের উপাসনা করেন। আর দেবতাগণ তারা নারায়ণের জয় দিতে লাগল। এইভাবে তাদের মধ্যে শক্তির দরকার, তো শক্তিকে উদ্গার করতে হলে কি করতে হয়, কিছু বলি বলতে হয়। দেখবেন যখন অনেক ভারী জিনিস কেউ নিয়ে যায় তখন তাদের মধ্যে অনেক শব্দ আছে, সেই শব্দগুলো বললেই তাদের মধ্যে শক্তি উৎপন্ন হয়। তা এদিকে দানবেরা মহাদেবের জয় দিচ্ছেন, দেবতারা ভগবান বিষ্ণুর জয় দিয়ে তাদের মধ্যে শক্তি সঞ্চার করে নিচ্ছে, আর তাদের মধ্যে উল্লাস, তাদের মধ্যে জোশ বর্ধিত হচ্ছে, আর সমুদ্র মন্থন তাতে আরম্ভ হল। এবারে কি হলো, দেখতে দেখতে সেখান থেকে মানে শ্বেত পদ্ম উপবিষ্টা লক্ষ্মী ও সুরাদেবী উৎপন্ন হলেন। তারপরে সেখান থেকে উচ্চৈশ্রবা নামক এক শ্বেত বর্ণ মানে ঘোড়া উৎপন্ন হল, অতি সুন্দর সেই ঘোড়া। তারপরে বিভিন্ন প্রকার রত্ন উৎপন্ন হচ্ছে, আর মাঝে মাঝে ঘি তো উঠছে মানে ট্রাকে ট্রাক, মানে এক তো সেই সুমেরু পর্বত থেকে ঔষধি সকল বিভিন্ন প্রকার ঔষধি, তার থেকে ওই যে বারবার ঝঞ্ঝা হচ্ছে সমুদ্র মন্থন হচ্ছে, সেই যে সুমেরু পর্বত রূপী যে দণ্ডটি বারবার মানে অতি দ্রুত গতিতে যে নড়ছে, তার থেকে ঔষধি সকল পত্রাদি পড়ে সমস্ত সমুদ্রের জল হয়ে গেছে একেবারে দুধ। আর এত দ্রুত গতিতে সেই মন্থন দণ্ডু ঘূর্ণন হচ্ছে ঘুরছে, তার থেকে ঘি উৎপন্ন হচ্ছে যে কত শত মানে ট্রাক তার কোনো ঠিক নেই, অনন্ত ঘি উৎপন্ন হচ্ছে। আর পরে মহা উজ্জ্বল কৌস্তব মুনি উৎপন্ন হল, সেটি ভগবান নারায়ণ প্রথমেই ধারণ করলেন। আর লক্ষ্মী সুরাদেবী উৎপন্ন হয়েছিলেন, তা লক্ষ্মী দেবীকে দেখে সকলেই তো একেবারে পঙ্ক্তিবদ্ধভাবে বসে পড়েছিল, সমস্ত অসুরেরা চিন্তা করছে এই প্রকার দেবী পেলে আর অমৃতেরও দরকার নেই। ঋষিরা পর্যন্ত চিন্তা করছেন যে আমাদের যদি এই প্রকার এক সুন্দরী যদি আমরা পেতাম, তাহলে এই সাধু সন্ন্যাসী টন্যাসী ছেড়ে আমরা সংসারী হয়ে যেত। আর ভগবান নারায়ণ তিনি সর্ব অন্তর্যামী, তিনি জানেন যে আমি ছাড়া তার যোগ্য ব্যক্তি আর কেউ নেই। তাই ভগবান তিনি দেখলেন সকলের মন রক্ষা করার জন্য বলছেন, দেখো কেউ বিবাহ করার জন্য অত ছটফট করো না, নিয়মে এসো, ধর্মের মধ্যে এসো। একজন দেবী উৎপন্ন হয়েছেন আর আমরা এত লোক তা তো সম্ভব নয়, তাহলে এক কাজ করো, স্বয়ম্বর সভা করাও, মানে স্বেচ্ছায় বরণ করে নেবেন। তা সেই রমা দেবী তিনি প্রথমে গেলেন কোথায়, ঋষিদের মধ্যে। সেখানে কিন্তু মহাদেব ভগবানও ছিলেন, প্রথমেই বসে আছেন। মহাদেব ভগবান চিন্তা করছেন না হলেও অসুবিধা নেই। তা মহাদেব ভগবানকে সেই দেবী লক্ষ্য করে অনুবেক্ষণ মানে পরীক্ষা করে নিরীক্ষণ করে চিন্তা করছেন, ইনি অনেক গুণসম্পন্ন ভগবানই, কিন্তু এনার মধ্যে দোষ হচ্ছে যে ইনি অশুচি, মানে শ্মশানে মাঠে ঘাটে থাকে, নরমুণ্ড গলায় সর্প জড়ানো ইত্যাদি। তারপরে দেখলেন ভৃগুমুনি আছেন, ভৃগুমুনি দুর্বাসা ঋষি রয়েছেন। তা দুর্বাসাকে দেখে তিনি চিন্তা করছেন, ইনি তো অনেক উন্নত মানের ঊর্ধ্বরে তার মহাত্মা, কিন্তু এনার মধ্যেও দোষ আছে, মানে একেবারে ১৯ জায়গায় ১৯.৫ হলেই একেবারে অভিশাপ দেওয়ার জন্য প্রস্তুত, হবে না। দেবতা মানে ঋষিবৃন্দের মধ্যে সকলের দোষ বের করে ফেললেন। দানবেরা রয়েছে, তাদের মধ্যে অনেক শক্তিসম্পন্ন অসুরগণ, মায়াবী অসুরগণ রয়েছে, বলছেন তারা সব তমগুণী, অতএব এরাও আমার এই বর্মাল্য পেতে পারে না। অনতি দূরে সকলের পেছনে যে তিনি উচ্চাসনে বসে আছেন ভগবান শ্রী বিষ্ণু, বলছেন ইনি একমাত্র আমার এই বর্মালা প্রাপ্ত হওয়ার যোগ। সকলের সম্মুখে গিয়ে দেবতাগণ তো মানে প্রথমে যখন ঋষিবৃন্দের মধ্যে গেলেন, ঋষিরা তো গলাটা একটু বাড়িয়ে দিচ্ছেন যে আমার গলাই দিবে বোধহয়, অসুরেরাও তাই করলো, কারো গলায় গেল না, গেল ভগবান নারায়ণের গলায়। বল লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। তারপরে চন্দ্র উৎপন্ন হলেন। তা এই চন্দ্র উৎপন্ন হওয়ার আগে মানে পূর্বে বাসুকী নাগের মুখ থেকে যে হলাল মানে বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষ বড় ভয়ঙ্কর। তাকে যখন সেই বিষ যখন মহাদেব ভগবান পান করলেন, তা তিনি রাম রা শব্দে কি হচ্ছে মুখটা খুলেই যাচ্ছে, তা সেই সময় তিনি বিষটা ঢেলেছেন। আর রাম আম যখন উচ্চারণ হয়েছে মা উচ্চারণ, তখন এখানে গিয়ে একদম বিষটা স্থগিত হয়ে গিয়েছে। আর সেই কারণে সেই বিষের প্রভাবে এই মহাদেবের গলদেশ একবারে নীল হয়ে গেল। সেই কারণেই মহাদেবের আরেক নাম হলো নীলকণ্ঠ। বল নীলকণ্ঠ মহাদেব কি জয়। এবারে সেখান থেকে অতি উত্তম উত্তম অশ্ব উচ্চৈস্ত্র বা ইত্যাদি যা কিছু উৎপন্ন হয়েছিল তা পাত্র বিশেষ ভগবান নারায়ণ বিভাজন করে দিলেন। অবশেষে ধন্বন্তরী অমৃতপূর্ণ শ্বেত বর্ণ কমণ্ডলু হস্তে নিয়ে উৎপন্ন হলেন। এবারে আর কোনো অপেক্ষা নেই, দেখতে দেখতে সেখানে অসুরেরা চিন্তা করলো এই নারায়ণ বিষ্ণু সে তো দেবতাদের পক্ষে, অতএব দেবতাদের যদি অমৃত সাপ পান করিয়ে দেয়, সেই ধন্বন্তরী থেকে সেই অমৃত কলস কেড়ে নিয়ে চলে গেল অসুরেরা। এবার তাদের মধ্যেও আবার কোলাহল আরম্ভ হল, একে অপরে বলছে আমি আগে পান করব, যে শ্রেষ্ঠ অসুর সে বলছে না আমি পান করব, আরেকজন অমৃত কলস কেড়ে নিয়ে বলছে না আমার মধ্যে বাহুবল অত্যাধিক, অতএব আমি পান করব। আর দেবতাগণ তো মাথায় হাত দিয়ে ভূমিতে পড়ে বলছেন যে প্রভু আপনি আমাদের সঙ্গে আছেন, আমাদের এই দুর্দশা আপনি কিছু একটা বিহিত করুন। বলছেন ঠিক আছে, চিন্তা নেই। তিনি তৎক্ষণাৎ মোহিনী রূপ ধারণ করলেন, বলল মোহিনী ভগবান কি জয়। এবারে মোহিনী রূপ ধারণ করে ভগবান অতি সুন্দরী এক নারীর রূপ ধারণ করে তিনি সেই দেবতাগণ অমৃত কলস নিয়ে যেখানে কোলাহল করছিল সেই তৎসন্নিধানে গিয়ে উপস্থিত হয়েছে। তা ভগবানের সেই রূপ দেখে মানে কোনো লোকে এমন কেউ নেই যে সে কামান্ধ না হয়। আর অসুরেরা তো সাধারণ, সেই অসুরেরা ভগবানের সেই মুখপানে চেয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করে তারা তো একেবারে অন্ধ হয়ে গেল। বলছেন কে, কোথা থেকে এসেছো, কি নাম, কেনই বা এসেছো, আমাদের এই এখন মহাসমর মানে আমাদের মধ্যে কোলাহল উৎপন্ন হচ্ছে, এখন তুমি কোথা থেকে আসলে, তুমি কি মন অভিলষিত বর ইচ্ছা করো, তাহলে তুমি আমাদের মধ্যে কাউকে বিবাহ করো। বললেন দেখো আমি পুংশ্চল্লি, আমি এক অসতী নারী। অসতী কি, অসতী নারীকে কদাচ কখনো কেউ বিশ্বাস করে না। আর তোমরা সেই কশ্যপ ঋষির পুত্র, তোমরা কি করে আমাকে বিশ্বাস করতে পারো, পণ্ডিত ব্যক্তি আমার ন্যায় স্ত্রীদের কখনো বিশ্বাস করে না। এই কথা বললে আর ভগবানের বলার উদ্দেশ্য কি, যাতে আস্থাটা বাড়ুক বিশ্বাসটা বাড়ুক, নইলে অমৃত কলসটা স্বাভাবিকভাবে নিতে পারবে না। বললো না না, আমার মনে হয় যে তুমি অনেক উচ্চ বংশজাতা, তা না হলে তুমি এমন কথা বলতে পারো না। তা আমাদের এই কোলাহলের সময় তুমি আমাদের এই কোলাহল এই ঝগড়াটা মিটিয়ে দাও। বলছেন দেখো ওই অমৃত কলস আমাকে দিতে পারো, কিন্তু আমি যা করব তা মেনে নিতে হবে। বলছেন ঠিক আছে, আমরাও সেই কশ্যপ ঋষির পুত্র, আমরাও ধর্ম বলে কিছু জানি। হে দেবী, আমরা তোমাকে এই কলস অমৃতপূর্ণ কলস তোমার হস্তে সমর্পণ করছি, তোমার যা ইচ্ছা হয় তাই কর। তা বলছেন দেখো এই দেবতারা কিছুই হোক, তারা তোমাদের সব ভাই, তা তাদের এই অমৃত তলায় তো গাঢ় গাঢ় আছে, আরে জলের আবার গাঢ় আর তরল কোথায়। তো ভগবানের মায়ায় মোহিত হয়েছে, বলছেন হ্যাঁ তা তো আছে। তো বলছে পাতলা পাতলা ওদের একটু একটু দিয়ে দেবো, আর তোমাদের সব গাঢ় গাঢ় দেবো। বলছেন ঠিক আছে দেবী, যেমন ইচ্ছে। এবার দেবতাগণ স্নান করে এসে এক পঙ্ক্তিতে বসলো এক লাইনে, আর অসুরগণ আরেক পঙ্ক্তিতে। যেমন আমাদের সাধুদের যখন পঙ্গত হয় বলে না, এই লাইনে সব সাধুরা এই লাইনে সব ভক্তেরা, তো সেই প্রকার হয়েছে, একদিকে দেবতাগণ একদিকে অসুরগণ। আর ভগবানের শরীরের যা অবয়বের যা বর্ণনা দিয়েছে তা শ্রবণ করলেও মনের মধ্যে মানে অন্য প্রকার ভাবের সৃষ্টি হয়ে যায়, সে বিশাল বর্ণনা। তা ভগবানের সেই মোহিনী রূপ দর্শন করছে কারা, অসুরেরা। দেবতারা তো জানেই যে ভগবান তিনি মোহিনী রূপ ধারণ করেছেন আমাদের সম্মুখে। অসুরগণ যেদিকে বসে আছে সেদিকে ভগবান মুখটা তাদের দিকে করে রেখেছেন। অসুরেরা ভগবানের অধর সুধা বারংবার দর্শন করছে, আর অমৃত পান করাচ্ছে এক এক করে এই দেবতাদের। এবারে সরভানু নামক এক দৈত্য ছিল, রাহু অনেকে বলে কিন্তু নাম হচ্ছে সরভানু। তো এই সরভানু নামক দৈত্য সে তখন চিন্তা করলো যে এই দেবী দেখি আমাদের দিকে একটু একটু বেশ হাসে, মৃদুমন্দ হাসছে, আর অমৃত পান করাচ্ছে এই দেবতাদের, ওই কলসিতে আর থাকবে কিনা ঠিক আছে, তারা তো মায়াবী, তাই সর্বাণু দেবতা সেই মানে মনের ইচ্ছা মাত্র, এই মায়াবী তো। দিয়ে যেখানে চন্দ্র বসে আছে, সূর্য বসে আছে, তারপরে যে চুপচাপ বসছে, চন্দ্র অমৃত পান করল, সূর্যদেব অমৃত পান করল, করার পরে এই সর্বাণু তাকে যখন ভগবান অমৃত ঢেলে দিচ্ছেন, তিনি যখন পান করেছেন গলা পর্যন্ত গিয়েছেন, তখন চন্দ্র আর সূর্য তারা বলছেন যে প্রভু এ নকল মাল, এ দেব মানে দেবতা নয়। ভগবান তার কি আর বুঝতে বাকি থাকে, তিনি সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তার গলদেশ কেটে দিলেন। দিয়ে দুটি ভাগ হয়ে গেল, রাহু আর কেতু নামক হয়ে তারা গ্রহ রূপে অবস্থান করছে। তা এখনো যখন এই যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, তখন ওই রাহু এসে তাদের গ্রাস করে, তখন থেকেই তাদের এই গণ্ডগোল ঝগড়া চলে আসছে, আর অদ্যাপিও আমরা তা দেখতে পাই। এবারে ভগবান সঙ্গে সঙ্গে অদর্শন হয়ে চলে গেলেন। বল ভগবান শ্রী বিষ্ণু কি জয়। এবারে তো আরম্ভ হয়ে গেল, দেব আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর সমর, সে সমরের আর বর্ণনা হয় না, সে বিশাল এক যুদ্ধ, দেবাসুর সংগ্রাম নামে এখনো ইতিহাসে প্রসিদ্ধ। সেই সমুদ্র তীরেই, সমুদ্র মন্থন তো শেষ, যে যার ভাগ নিয়ে ছুটি, এবারে দানবগণ সঙ্গে সঙ্গে তাদের যত মানে তাদের যে সমস্ত পরিবার বর্গ যোদ্ধাবৃন্দ আছে তাদের সব খবর দিল, কেউ হাতিতে, কেউ ঘোড়াতে, কেউ মানে গরুর পিঠে, কেউ ছাগলের পিঠে, কেউ উটের পিঠে, কেউ মানে যে যা পেয়েছে তাকেই বাহন বানিয়েছে। দিয়ে এবারে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল, আর দেবতারা অমৃত পান করে তাদের বল তো অত্যাধিক হয়ে গেছে, তাদের মরার কোনো আর প্রশ্ন নেই, একে অপরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। জম্ভম শ্রুত্বা জ্ঞাতম নারদাদৃশ, এই জম্ভ আদি যে সমস্ত আরো আরো দৈত্য দানবগণ ছিল, তারা তো জুয়া খেলছিল, মদ্যপান করছিল, আর আমাদের দেবর্ষি নারদ মহোদয় তিনি নারায়ণ নারায়ণ করতে করতে চিন্তা করছে এইগুলো কেন বেঁচে থাকে, এগুলো গিয়ে মরুক। তা তাদেরকে গিয়ে বলছেন, ওহো তোমরা দেখি খুব জুয়া খেলছো, খুব মদ খাচ্ছ, তা তোমাদের সব জ্ঞাতি গোষ্ঠী সব শেষ করে দিচ্ছি, যাও তোমরাও যাও, মানে তোমরাও গিয়ে মরো, রক্ষা করো তাদের। এদিকে বলছে তোমরা গিয়ে রক্ষা করো, আর ভেতরে বলছে গিয়ে মর তোরা। এবার দেবতারা তো অমৃত পান করেছিলই, কিন্তু সেই যে জম্ভক নামক যে সমস্ত দৈত্য ছিল এদের আবার বর ছিল, এদের অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবেন। এবারে দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে এবং বৃত্তাসুরকে মারার জন্য যে অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়েও তাকে কিছু করতে পারছে, নমুচি আদি সমস্ত দানবগণ। এবারে অকস্মাৎ আকাশবাণী হচ্ছে, আকাশবাণী কিন্তু সবসময় জানবেন বক্র বলে, বেঁকা, বলছেন নাদ্রই মানে নাদ্রই, না আদ্র হবে না শুকনো হবে এমন জিনিস দ্বারা এই নমুচিকে বধ করা যেতে পারে। দেবরাজ ইন্দ্র সে চিন্তা করছে এই আকাশবাণীও তো এখন মুশকিল, এখন যদি ভালো করে আমি চিন্তা করতে যাই তাহলে অসুরেরা এসে আমাকে তো প্রহার করবে, বলছে সে জিনিসটা আবার কেমন, না শুকনো হবে, শুকনোও মানা যাবে না মানে শুষ্কও মানা যাবে না, আবার ভিজাও মানা যাবে না, কি হতে পারে, যুদ্ধ করছে আর চিন্তা করছে। দেবরাজ ইন্দ্রের মাথায় বুদ্ধি আসলো, হ্যাঁ এটা ঠিক, সমুদ্রের যে ফ্যান উৎপন্ন হয় তো ওই ফ্যানকে না শুষ্ক বলা যেতে পারে আর না ভিজা বলা যেতে পারে, তাহলে ওটাই ভালো, ওটাই ঠিক। তখন সেই ইন্দ্র বজ্রের মধ্যে, সেই সমুদ্র তো সামনেই ছিল, সমুদ্রের ফ্যান লাগিয়ে এবার প্রহার করার সঙ্গে সঙ্গে নমুচি সেখানেই সহা হয়ে গেল। হে সৌনকাদি ঋষিবৃন্দ, এইভাবে দেবতাগণ অমৃত।